আমি ব্রহ্মা ব্রহ্মা চ এবং সর্ব শিব চ এবং জগত জড় জগতের কারণম কারণ পরম পরম আত্ম ঈশ্বর পরমাত্মা উপদ্রষ্টা সাক্ষী স্বয়ং দৃক স্বয়ং সম্পূর্ণ অবিশেষণ পার্থক্য রহিত অনুবাদ সবাই দয়া করে আমার সঙ্গে বলুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন ব্রহ্মা শিব এবং আমি জড়জগতের পরম কারণ আমি পরমাত্মা স্বয়ং সম্পূর্ণ সাক্ষী কিন্তু নির্বিশেষভাবে ব্রহ্মা শিব এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই তাৎপর্য ব্রহ্মার জন্ম হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চিন্ময় শরীর থেকে এবং শিবের জন্ম হয়েছে ব্রহ্মার শরীর থেকে অতএব শ্রী বিষ্ণু হচ্ছেন পরম কারণ বেদে উল্লেখ করা হয়েছে যে আদিতে কেবল বিষ্ণু বা নারায়ণ ছিলেন ব্রহ্মা অথবা শিব ছিলেন না তেমনি শঙ্করাচার্য প্রতিপন্ন করেছেন নারায়ণ পরহ নারায়ণ বা শ্রী বিষ্ণু হচ্ছে আদি উৎস এবং ব্রহ্মা ও শিব সৃষ্টির পরে প্রকাশিত হয়েছে তাছাড়া শ্রী বিষ্ণু আত্মেশ্বর বা সকলের পরমাত্মা তারই পরিচালনায় অন্তর থেকে সমস্ত কিছুর অনুপ্রেরণা হয় যেমন শ্রীমৎ ভাগবতের শুরুতে উল্লেখ করা হয়েছে তেনে ব্রহ্ম হৃদা তিনি প্রথমে অন্তর থেকে ব্রহ্মাকে শিক্ষা দিয়েছিলেন ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অহং আদিরহি দেবানাম শ্রীবিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতাদের উৎস ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন অহং সর্বস্ব প্রভাব সবকিছু আমার থেকে উৎপন্ন হয়েছে তার মধ্যে দেবতারা অন্তর্ভুক্ত তেমনি বেদান্ত সূত্রে বলা হয়েছে জন্মদস্য যত এবং উপনিষদে উল্লেখ করা হয়েছে যত বা ইমানি ভূতানি জায়তে জায়ন্তে সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে তিনি সবকিছুর পালন করেন এবং তারই শক্তি দ্বারা সবকিছু ধ্বংস হয় তাই তার থেকে যে শক্তিসমূহ উদ্ভূত হয় তাদের ক্রিয়া প্রতিক্রিয়া এবং জড়জগৎ সৃষ্টি করে এবং সেই সৃষ্টিকে আবার ধ্বংস করে এইভাবে ভগবান হচ্ছেন কার্য এবং কারণ যা কিছু প্রভাব আমরা দেখি তা তার শক্তির মিথস্ক্রিয়া এবং যেহেতু শক্তি তার থেকে উদ্ভূত হয় তাই তিনি কার্য এবং কারণ উভয়ই যুগপথ ভাবে সবকিছুই ভিন্ন এবং অভিন্ন বলা হয় যে প্রত্যেক বস্তু হচ্ছে ব্রহ্ম এবং সর্বম খলিদম ব্রহ্ম সর্বোচ্চ দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কোনো কিছুই ব্রহ্মের অতীত নয় এবং তাই ব্রহ্মা এবং শিব নিশ্চিত রূপে তার থেকে অভিন্ন এই ফ্যানটা লাগবে এটা সাউন্ড হচ্ছে খুব ভগবান শ্রী বিষ্ণু উত্তর দিলেন ব্রহ্মা শিব এবং আমি জড়জগতের পরম কারণ আমি পরমাত্মা স্বয়ং সম্পূর্ণ সাক্ষী কিন্তু নির্বিশেষভাবে ব্রহ্মা শিব এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই অধ্যায়ের নাম হচ্ছে দক্ষের যজ্ঞ অনুষ্ঠান দক্ষ মহারাজ উনি যজ্ঞ শুরু করেছিলেন শিব বর্জিত যেখানে পার্বতী আশায় তার সামনে শিবের নিন্দা করেছিলেন দক্ষ আর বৈষ্ণব নিন্দা সহ্য করতে না পেরে পার্বতী দেহত্যাগ করায় শিব সেখানে এসে সব যজ্ঞ সব লণ্ডভণ্ড করে দেন পরে অবশ্য বিভিন্ন জনের অনুরোধে শিব দক্ষকে ক্ষমা করে দেন এবং আবার সবকিছু ছাগমুন্ডু ওনাকে পরিয়ে দেন আর অন্যান্যদের কিছু কি বলে সুস্থ করেন, আবার যজ্ঞ শুরু করেন। সেখানে ব্রহ্মা উপস্থিত ছিলেন, অন্যান্য সমস্ত দেব দেবতারা। শিব দক্ষ যখন তার বৈষ্ণব অপরাধের কথা বুঝতে পারলেন, ছাগ মন্ডু পেয়ে শিবকে দর্শন করলেন, তখন ওনার হৃদয়ে কলুষতা মুক্ত হল আর শিবকে উপলব্ধি করতে পেরে শিবের স্তব করলেন, প্রশংসা করলেন এবং আবার শুরু হল সেই যজ্ঞ। আর সেই যজ্ঞে যখন সুন্দরভাবে শুরু হল, যেভাবে হওয়ার কথা সেইভাবে যখন শুরু হল, স্বয়ং বিষ্ণু সেখানে উপস্থিত হলেন। আর বিষ্ণু উপস্থিত হওয়ার পরে বিভিন্ন দেব দেবতারা বিষ্ণুর উদ্দেশ্যে স্তব করলেন, দক্ষ স্তব করলেন, ব্রহ্মা স্তব করলেন, শিব স্তব করলেন, সব মুনি ঋষিরা ব্রাহ্মণরা সবাই বিষ্ণুর উদ্দেশ্যে স্তব করলেন। স্তব করে আবার যখন দক্ষ যজ্ঞ শুরু করার প্রস্তুতি নিলেন, তখন ভগবান বলতে শুরু করলেন। যে ভগবান শ্রীবিষ্ণু উত্তর দিলেন, ব্রহ্মা শিব এবং আমি জড় জগতের পরম কারণ, আমি পরমাত্মা স্বয়ং সম্পূর্ণ সাক্ষী, কিন্তু নির্বিশেষভাবে ব্রহ্মা শিব এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রপাত এই শ্লোকের তাৎপর্য সুন্দর ব্যাখ্যা করছেন যে ব্রহ্মা থেকে বিষ্ণু থেকে ব্রহ্মা এসছে আর ব্রহ্মা থেকে শিব এসছেন, তাই বিষ্ণু হচ্ছেন আদি। তা আমরা জানি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায় মহাজন জেনগত স্বপন্থা। ধর্মটা কোথায় নিহিত আছে বিভিন্ন শাস্ত্র আলোচনা করেও সেখানে সিদ্ধান্ত স্থাপন করা কষ্টকর। মুনিদের মতটা নিয়ে ভিন্ন ভিন্ন মত আসবে, সেখানেও সিদ্ধান্ত স্থাপন করা অসুবিধাজনক। তাই ধর্মটা নিহিত কোথায় আছে, ধর্মস্বত্ব নিহিত গুহায় মহাজন জেনগত স্বপন্থা, মহাজনদের পথে। মহাজন কারা? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক অভিষ্য বলির বয়াসখীর অয়ম। যমরাজ বলছেন, বাকি ১১ জনের নাম বললেন আর অয়ম আমি, এই ১২ জন। তো সেখানে উনি স্থাপন করছেন ধর্মটা তত্ত্ব সিদ্ধান্ত নিহিত আছে মহাজনদের পথে। কারণ কবিরাজ গোস্বামী বলছেন যে সিদ্ধান্ত করিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত করার জন্য হৃদয়ে অলসতা স্থান দিলে হবে না, কারণ আধ্যাত্মিক সিদ্ধান্ত যত বেশি জানা যাবে তত কৃষ্ণের প্রতি মানসিকতা দৃঢ় থেকে আরো দৃঢ়তর হবে। বাইরের লোক বলে কৃষ্ণ ভগবান, আর একজন ভক্ত সেও কৃষ্ণকে ভগবান বলে, কিন্তু দুইজন বলার ভিতরে দুইজনের মানসিকতার ভিতরে অনেক পার্থক্য। কি একটা লোক ভাবে ও কৃষ্ণ ভগবান ও বলে লোকেরা, তাই আমিও বলি, অথবা কৃষ্ণ মহামানব, চৈতন্য মহাপ্রভু অতি মানব, সমাজ সংস্কারক, এরকম বিভিন্ন ভাবে ভগবান নিয়ে তারা চিন্তা করে যতটুকু তারা জানে সেই অনুসারে। কিন্তু ভক্তরা সিদ্ধান্ত জানে, তাই ভগবান কৃষ্ণের প্রতি মানসিকতা আরো দৃঢ়। তাই বলা হচ্ছে ধর্মটা যে গুহায় নিহিত আছে সেই গুহায় হচ্ছে মহাজনদের পথ, আর ১২ জন মহাজন যে পথ প্রদর্শন করেছেন সেটাই। তার ভিতরে এখানে আমরা দুইজন মহাজনের উল্লেখ আমরা দেখতে পাচ্ছি, ব্রহ্মা এবং শিব, দুইজনই মহাজন। স্বয়ম্ভু, যিনি স্বয়ং অম্ভূত হয়েছে, উদ্ভূত হয়েছে, কোন মাতৃজনী থেকে জন্ম হয়নি বলে ব্রহ্মার আর এক নাম হচ্ছে স্বয়ম্ভু, আর শম্ভু হচ্ছে শিব। তা তাদের সিদ্ধান্ত থেকে আমরা এটাই দেখি যে ব্রহ্মা যখন ভগবান কৃষ্ণের কাছ থেকে জ্ঞান লাভ করলেন, যখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে আবির্ভূত হয়ে চারিদিকে জলমগ্ন দেখে নিজে বুঝতে পারছিলেন না যে আমি কোথা থেকে আসলাম, চারিদিকে এসব কি, অনেক চেষ্টা করা জানতে না পেরে তপ তপ শব্দ হওয়ায় উনি ভাবলেন তপস্যা না করলে কিছু জানা যাবে না। তখন ব্রহ্মা যিনি সৃষ্টির প্রথম জীব তিনি তপস্যা করলেন। তপস্যা করলে তখন পরমেশ্বর ভগবান কৃষ্ণ সেখানে আবির্ভূত হয়েছিলেন, দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর রূপে আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হয়ে মুরলীর ধ্বনির মাধ্যমে ব্রহ্মার হৃদয়ে চতুর্শ্লোকী রূপে ভাগবতম প্রদান করলেন। আর তার প্রথম শ্লোকেই ভগবান নিজে সিদ্ধান্ত স্থাপন করছেন, অহম এবা সবাগ্রে, আমি হচ্ছি সবার আগে, নান্যজ্জসদ অসৎপরম, কোন নিত্য অনিত্য আমার ছাড়া কোনো বস্তু নাই, পশ্চাদ অহং য অবশিষ্য, যখন প্রলয়ের পরে অবশিষ্ট কিছু থাকবে সো অহম, আমি থাকব, সৃষ্টির আদিতে আমি ছিলাম, আমার ছাড়া নিত্য অনিত্য কোনো বস্তু নেই, প্রলয়ের পরে যদি কিছু অবশিষ্ট থাকে সে থাকবো আমি। এ হচ্ছে ভগবান কৃষ্ণ ব্রহ্মার হৃদয়ে জ্ঞান দিলেন। যখন এই জ্ঞান উনি লাভ করলেন তখন ভগবানের উদ্দেশ্যে যে স্তব করেছেন, বিখ্যাত স্তব যেটা হচ্ছে ব্রহ্ম সংহিতা, আর সেখানে উনি উল্লেখ করছেন ঈশ্বর পরম কৃষ্ণ, সেখানে ভগবান কৃষ্ণকে পরমেশ্বর বলে স্থাপন করছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, তার রূপ হচ্ছে সচ্চিত আনন্দময়, নিত্য জ্ঞানময় এবং আনন্দময়, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, সমস্ত কারণের মূল কারণ রূপে ব্রহ্মা স্থাপন করছেন কাকে, ভগবান কৃষ্ণকে। শিব তিনিও যখন ধ্যানস্থ তখন পার্বতী জিজ্ঞাসা করছেন আপনি কার ধ্যান করছেন, তখন উনি স্থাপন করছেন যে আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাম পরম, সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা, আমি তার আরাধনা করছি। অর্থাৎ শিব মহাজন তিনি স্থাপন করছেন, বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন ভগবান, ব্রহ্মা সেটাই স্থাপন করছেন। কিন্তু এখানে ভগবান বলছেন ব্রহ্মা শিব এবং আমি জড়জগতের পরম কারণ, এবং নির্বিশেষভাবে ব্রহ্মা শিব এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই সিদ্ধান্ত দেখে অনেকেই বলে যেহেতু ভগবান এখানে বলছেন শিব ব্রহ্মা আমার ভিতরে কোনো পার্থক্য নেই তাই সব এক, হ্যাঁ এই এক বলে সব মামলা ডিসমিস করে দেয়, হ্যাঁ এবং বলতে বলতে চলে আসে যে বহু রূপে সম্মুখে তোমা, তোমরা যারা যারা বসে আছো তারা এরকম সিদ্ধান্ত করে যে আমার সামনে যারা সবাই হচ্ছে এক একজন ভগবান, এমনকি ছাগলও ভগবান মুরগিও ভগবান, দরকার হলে ছাগলকে কেটে খাও, অর্থাৎ আমি ভগবান আমি আর এক ভগবানকে ধরবো কেটে খাব, এ সিদ্ধান্ত কোথা থেকে এসছে, এই অপব্যাখ্যা থেকে যেটা সব এক, সর্বম খলিতম ব্রহ্ম, সব ব্রহ্মের প্রকাশ, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম সব আমরা ব্রহ্ম, বেদেরই কথা, বেদের সিদ্ধান্ত সর্বম খলিতম ব্রহ্ম, কিন্তু সেখানে সিদ্ধান্ত আছে যে ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম, আর সবাই আমরা ব্রহ্মেরই প্রকাশ কিন্তু ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। এবং জীব গোস্বামী পা সিদ্ধান্ত করছেন যে ভানু কিরণস্য যথা, ভানু কিরণস্য যথা, তা অনেক সময় বেদান্ত সূত্রে যদিও সর্বম খলিন্দম ব্রহ্ম বলা আছে তা সের ব্যাখ্যা আচার্যরা করছেন ভানু কিরণস্য যথা, অর্থাৎ আমরা ঘরে আছি জানালা দিয়ে সূর্যের রশ্মি প্রবেশ করেছে, আর রশ্মি দেখে অনেক সময় বলে এই সূর্য এসে গেছে, দেখো ঘরের ভিতর সূর্য এসছে, অ্যাকচুয়ালি আরো ক্লিয়ার করে বলতে গেলে সূর্য আসেনি সূর্যের রশ্মি এসছে, কিন্তু সূর্যের রশ্মিটাকে অনেক সময় সূর্য বলা হয়, কিন্তু ডিটেইলস ভাবে বলতে গেলে সূর্যের রশ্মিটাই এসছে। তাই জীব গোস্বামী পদ ব্যাখ্যা করছে ভানু কিরণস্যজতা, ভানু অর্থাৎ সূর্য, সূর্যের কিরণ অনেক সময় একাকার হয়ে যায়, কিন্তু সূর্য আলাদা কিরণটাও আলাদা। যদি ভালো করে দেখা যায় যে সূর্য গোলক আছে আর সূর্যের রশ্মিটা আলাদা আছে, তাই সূর্যের রশ্মিটাকে অনেক সময় সূর্য বলা হয়। তাই ঠিক সেরকম ব্রহ্ম সরব ব্রহ্ম, ভগবানকেও ব্রহ্ম বলা আছে কিন্তু উনি হচ্ছেন পরম ব্রহ্ম, এটাই ব্যাখ্যা করা হচ্ছে। তাই যখন এই মায়াবাদ ছিল, ছবি কেন এসছে, যখন কলির প্রারম্ভে ব্রাহ্মণরা যখন বেদের নাম করে পশু বলি দিচ্ছিলেন, তখন বেদকে অমান্য করে অহিংসার বাণী প্রচার করার জন্য আসলেন কে, বুদ্ধদেব আসলেন। বুদ্ধদেব এসে দেখলেন এই মুহূর্তে বেদের ব্যাখ্যা করে বুঝাতে গেলে মাথায় ঢুকবে না, তাই স্বয়ং ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হলেন। আর আবির্ভূত হয়ে উনি কি করলেন, আমাদের ধর্মের যে একমাত্র গ্রন্থ বেদ, এই বেদকে অস্বীকার অমান্য করে দিলেন। কেন, বেদকে অন্যভাবে ব্যাখ্যা করতে গেলে মাথায় মগজ এখন ঢুকবে না, পরিস্থিতি ওটা আসেনি, তাই উনি অমান্য করলেন আর অহিংসার বাণী প্রচার করলেন, যার ফলস্বরূপ পৃথিবীতে পশুবধটা বন্ধ হল, সিচুয়েশনটা আরো কিছু অনুকূলে আসলো, ধর্ম যাজনের অনুকূলে আসলো। যখন পৃথিবীতে পশু বলির প্রাধান্য বেড়ে যায় তখন ধর্মের পরিস্থিতিটাই, সেই সিচুয়েশনটাই থাকে না। তাই আধ্যাত্মিকতা আমাদের সনাতন ধর্মে দেখুন এই পশু বলিটাকে কত প্রথম থেকেই বাদ দিয়ে ধর্মের পরিস্থিতিটাকে আনতে চেয়েছে। আর যারা এটা না বোঝে তারা অকত্যভাবে পশু বলিরটাকেই জগতে প্রচলন করে। তাই স্বয়ং ভগবান এসে পশু বলি বন্ধ করলেন এবং অহিংসার বাণী প্রচার করলেন। পরিস্থিতি অনুকূল আসলো, মানুষ পশু বলি দেওয়া বন্ধ করল, কিন্তু জগতে ধর্মের মূল বেদ অমান্য অবস্থায় থাকল, এটা তো হতে পারে না। তখন স্বয়ং শিব উনি আসলেন কে, শঙ্করাচার্য রূপে। পদ্মপুরাণে বলা হয়েছে মায়াবাদম অসৎ শাস্ত্রম, মায়াবাদ যা যেটা হচ্ছে অসৎ শাস্ত্র, সৎ শাস্ত্র নয় অসৎ শাস্ত্র, সেটাকে স্থাপন করার জন্য মায়াবাদম অসৎ শাস্ত্রং প্রচ্ছন্ন বৈদ্যম উচ্চতে মৈব বিহিতাম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। শিব পার্বতীকে বলছে আমি কখনো কখনো ব্রাহ্মণ মূর্তি ধারণ করে মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রচার করার জন্য জগতে প্রকটিত হই। তাই শঙ্করাচার্য রূপে আবির্ভূত হয়ে উনি কি করলেন, ভগবান বুদ্ধদেব যে বেদকে অমান্য করে গেলেন সেই বেদটাকে উনি স্থাপন করলেন, শঙ্করাচার্য এসে স্থাপন করলেন। কিন্তু যারা নাস্তিক, যারা ভক্তদের ডিস্টার্ব করে, তাদের জন্য নাস্তিক্যবাদ মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রচার করলেন, যাতে ভক্তদের ডিস্টার্ব না করে, তারা তাদের দিক নিয়ে থাকে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলছে তুমি যা বুঝেছো ভালো তাই নিয়ে কাটো কালো, বৃথা তর্ক নাহি প্রয়োজন, তুমি যেটা বুঝেছো বাবা তুমি আলাদা থাকো তো, তুমি আমার মাথাটাকে ডিস্টার্ব করো না তো, হ্যাঁ তুমি যা বুঝেছো ভালো তাই নিয়ে কাটো কালো। তা শঙ্করাচার্য এসে মায়াবাদ স্থাপন করলেন, বেদটাকে স্থাপন করলেন, নাস্তিকদের জন্য মায়াবাদ ছিল ছবি দিলেন, পশু বলি বন্ধ হল, বেদ আবার স্থাপন হল, জগতের বুকে খারাপ জিনিস একটা থেকে গেল কি, মায়াবাদ, যা ভক্তদের ই করে, যে অনেক সময় ফিলোসফি তাদের বিভ্রান্ত করে, হঠাৎ কখনো যদি মায়াবাদ তার কানে এসে যায় তার সর্বনাশ হয়ে যাবে, সেই জন্য মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তো যদি জগতে থাকে তাহলে তো কানে ঢুকবে, হ্যাঁ যদিও আলাদা করা হয়েছে কিন্তু কানে তো কখনো ঢুকে দেবে তারা, তখন তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। আর মায়াবাদকে একদম নস্যাৎ করে দেওয়ার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে উনি এই কাশীর মায়াবাদী পণ্ডিত তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে সৎ রাস্তায় আসার জন্য, আনার জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হইলেন। যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, যা অন্য কোন যুগে অল্পিত হয়নি, সেই অনর্পিত বস্তু প্রদান করার জন্য সিচুয়েশনটা বুদ্ধদেব শঙ্করাচার্য করে এইভাবে আসলেন। এবং চৈতন্য মহাপ্রভু লাস্টে এসে কৃষ্ণ প্রেম প্রদান করবেন, তার আগে মায়াবাদ ছিল ছবি ধূলিসাৎ করলেন, যার ফলস্বরূপ আমরা দেখি সারা ভারতের মায়াবাদ ছিল ছবার প্রচারক যিনি ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, তাকে ডিফিট করলেন। এবং সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভুকে বলছেন নবীন সন্ন্যাসী বেদান্ত সূত্র তোমার অধ্যয়ন করা দরকার সন্ন্যাস ধর্মকে রক্ষা করার জন্য, তখন প্রবীণ ব্যক্তি উপদেশ দিচ্ছে বলছে হ্যাঁ আপনার কাছে বেদান্ত শুনব, সাত দিন ধরে বেদান্ত শোনালেন। তারপরে জিজ্ঞাসা করলেন কিছু বললে না তো, কেমন লাগলো, বুঝতে পারলে কি পারলে না, বেদান্ত সূত্র কার লেখা, ব্যাসদেবের, বেদান্ত সূত্রের ভাষ্য ব্যাসদেব দিয়েছেন, সে ভাষ্য কি শ্রীমৎ ভাগবতম, বেদান্ত সূত্র লিখেছেন ব্যাসদেব আর বেদান্ত সূত্রের ভাষ্য দিয়েছেন ব্যাসদেব। কেউ যদি সূত্র দেয় আর ভাষ্য যদি সেই ব্যক্তি দেয় তাহলে বুঝতে সুবিধা হয়, কিন্তু সূত্র একজন দিল আর একজন যদি ভাষ্য দিল তাহলে ওটা ঠিক হয় না। তাই বেদান্ত সূত্র আছে তার ভাষ্য আছে শ্রীমৎ ভাগবতম, বেদান্ত সূত্র আছে তার নাস্তিক ভাষ্য দিয়েছেন শঙ্করাচার্য, আর সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে ভাষ্য শোনাচ্ছেন কোন ভাষ্য, নাস্তিক ভাষ্য, হ্যাঁ মায়াবাদ ভাষ্য শোনাচ্ছেন সাত দিন ধরে। তাই মহাপ্রভু বললেন আমি বেদান্ত সূত্র বুঝতে পারছি কিন্তু ভাষ্য আমার মাথায় ঢুকছে না, বুঝে কি সূত্র বোঝে না বলে লোকেরা ভাষ্য শোনে, আর তুমি ভাষ্য বুঝতে পারছো না সূত্র বুঝতে পারছো, তখন মহাপ্রভু দেখালেন তোমার ভাষ্য ভুল, সব সিদ্ধান্ত স্থাপন করে তখন সাধারণভাবে বুঝতে পারলেন না সত্যি তো আমি ভুল পথে। এবং মহাপ্রভু ক্লিয়ার করে বললেন কেন শঙ্করাচার্য এটা স্থাপন করলেন, যদি উনি ভক্ত নাস্তিকদের জন্য এটা করলেন, কারণ শঙ্করাচার্য উনি যদিও মায়াবাদ ফিলোসফি প্রচার করেছেন কিন্তু উনি এক গুরুত্বপূর্ণ শ্লোক বলে গেছেন কি, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমাতে, আরে মোর ওই সব কিছু নাই, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, কেন তাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতে ডুকিং করণে, সত্যিকারে অন্তিম দিন যখন আসবে এরকম বৃথা পাণ্ডিত্য জ্ঞানের কচকচানি তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। তাই যদি পরম কল্যাণ জীবনে চাও তাহলে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দের ভজ গো। তাই মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সেটা বুঝিয়ে দিলেন আর তখন উনি বুঝতে পারলেন। পরবর্তীকালে যখন সার্বভৌম ভট্টাচার্যকে ভাগবতের শ্লোক একটা পড়তে বলছে, সেখানে আছে মুক্তিপদে দায় ভাগ, শ্লোকের লাস্টে আছে মুক্তিপদে দায় ভাগ ভাগবতমের শ্লোক, তখন সার্বভৌম ভট্টাচার্য মুক্তি কথাটা আর উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, এমন হয়ে গেছে মুক্তি যখন মহাপ্রভুর কৃপা পেয়েছেন, মুক্তি যে এত জঘন্য জিনিস যখন উপলব্ধি করতে পেরেছেন, তখন ভাগবতমের শ্লোকে আছে মুক্তিপদে দায় ভাগ আর সার্বভৌম ভট্টাচার্য সেই ভাগবতের শ্লোক উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, উনি চেঞ্জ করে বলছেন ভক্তিপদে দায় ভাগ মহাপ্রভুর সামনে উচ্চারণ করছেন। মহাপ্রভু বলছে আরে ভাগবতের শ্লোক চেঞ্জ করছো কেন, এ চেঞ্জ করা যায় বলছে না মুক্তিপদে বলছে আমি মুক্তি বলবো না, হ্যাঁ শিয়ালরা মুক্তি মুক্তি বলে, চৈতন্য চৈতন্যতে কবিরাজ গোস্বামী বলছে শিয়ালের মুখে এরকম মুক্তি মুক্তি কথাটা ঘেউ ঘেউ ওদের মুখে উচ্চারিত হয় কিন্তু ভক্তদের মুখে এটা হয় না, তো বলছে না না আমি এই কথাটা উচ্চারণই করবো না ভক্তিপদে দায় ভাগ। মহাপ্রভু বলছেন না তুমি এই ভাগবতমের শ্লোক চেঞ্জ করতে পারো না, ভাগবতমে এই মুক্তি কথাটার অন্য অর্থ, মুক্তি অন্যথা রূপম স্বরূপেন ব্যবস্থিত, মুক্তির আসল রূপ হচ্ছে স্বরূপে অধিষ্ঠিত হওয়া, আসল অবস্থা, যা যে মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন, হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস সিদ্ধান্ত। যদিও মহাপ্রভু শিক্ষা দিয়ে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটা দিয়ে সব সিদ্ধান্ত ক্লিয়ার করেছেন মহাপ্রভু। সনাতন গোস্বামী পাদ যখন মহাপ্রভুর কাছে যে জিজ্ঞাসা করছেন, কে আমি কেনে মোর যারে তাপত্র হয়, ইহা নাহি জানি মোর কৈছে হিত হয়, আমি কে, কেন আমি তৃতাপ দুঃখ পাচ্ছি, তার উত্তরে মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। জীব হচ্ছে তটস্থা শক্তি, কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক ভেদ এবং অভেদ, গুণগত ভাবে হচ্ছে অভেদ, কারণ ভগবান সচ্চিত আনন্দময়, আর জীব সচ্চিত আনন্দময়, গুণগত ভাবে এক আর পরিমাণগত ভাবে আলাদা, কারণ ভগবান হচ্ছেন বিভু সচ্চিত আনন্দময়, জীব হচ্ছে অনুসচ্চিত আনন্দময়। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন এক খণ্ড সোনা আর সোনার খনি এক, কি অনুসারে এক, কোয়ালিটি বাট কোয়ান্টিটি, পরিমাণগত ভাবে ভিন্ন কিন্তু গুণগত ভাবে এক, সোনার যে গুণ, এক ফোঁটা জল আর সমুদ্রের জল, কি বলে, গুণগত ভাবে এক কিন্তু পরিমাণগত ভাবে ভিন্ন। তাই ভগবান আর জীবের ভিতরে একত্ব আছে, কি অনুসারে, গুণগত অনুসারে, কিন্তু পরিমাণগত ভাবে ভগবান আর জীব কখনো এক নয়। এই অনুজীব তদ বিভিন্নাংশ জীবান প্রকৃতি কবলিতম, ভক্তিবিনোদ ঠাকুর তার দশমূল শিক্ষাতে বলছেন তদ বিভিন্নাংশ জীবান প্রকৃতি কবলিতম, এ জীব হচ্ছে ভগবানের বিভিন্নাংশ, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন অংশ, এ নয় আজ অংশ আছে কালে এক হয়ে যাবে। তাহলে ভগবান সনাতন কথাটা ওই শ্লোকে ব্যাখ্যা করতেন না, বলতেন না সনাতন অংশ। মায়াবাদীরা বলে আজ আমরা মায়াবদ্ধ হয়ে আছি, মায়া মুক্ত হয়ে যাব, ভগবান হয়ে যাব, দণ্ড ধারণ মাত্রে নর নারায়ণ ভবে, যখন আমরা সন্ন্যাস হয়ে মায়া মুক্ত হয়ে যাব তখন আমরা ভগবান হয়ে যাব, হয় না, এই সিদ্ধান্ত নয়। তাহলে কৃষ্ণ উনি বলতেন না যে মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, সনাতন অংশ। ভক্তিবিনোদ ঠাকুর এই বলছেন যে তার বিভিন্নাংশ জীবান, ভগবানের বিভিন্নাংশ জীব, তার সাংস হচ্ছে মৎস্য কুর্ম বরাহ অনন্ত অবতার, প্রতি মুহূর্তে তার থেকে বহির্গত হচ্ছে সাংস প্রকাশ, আর বিভিন্নাংশ হচ্ছে জীব, তদ বিভিন্নাংশ জীবান প্রকৃতি কবলিতম, এই জীব হচ্ছে বিভিন্নাংশ কিন্তু জীবের স্বরূপ হচ্ছে প্রকৃতির দ্বারা কবলিত, মায়াবদ্ধ, মায়াবদ্ধ মায়া জীব, মায়া মুক্ত মায়াবদ্ধ ঈশ্বরের জীবে ভেদ, মায়া মুক্ত হচ্ছে ভগবান আর মায়াবদ্ধ হচ্ছে জীব, জীব আর ভগবানের ভিতরে এটা হচ্ছে পার্থক্য যে মায়া মুক্ত ভগবান হচ্ছে মায়া মুক্ত, মায়া অধ্যক্ষে না, আমার অর্ডার অনুসারে প্রকৃতি কাজ করে, আমি ওর অর্ডার করে ফলো করি না, কিন্তু আমরা জীব প্রকৃতি কবলিতম, জীব প্রকৃতির দ্বারা কবলিত, প্রকৃতির দ্বারা পরিচালিত হয়, হ্যাঁ, তদ বিভিন্নাংশ জীবান প্রকৃতি কবলিতম, কিন্তু এই জীব আবার প্রকৃতি থেকে মুক্ত হতে পারে, তদ বিমুক্তাশ্চ ভাবাত, দশমূল শিক্ষাতে বলছে জীব মুক্ত হতে পারে, মায়া মুক্ত হতে পারে, ভাবাত যখন ভাব ভক্তি অবলম্বন করবে, যখন ভগবানের প্রতি তার স্বরূপ প্রকাশ পাবে। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। ভক্তিবিনোদ ঠাকুর গাইলেন যে তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার তব ইচ্ছা মতে মায়াশ্রী যে কারাগার, কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছা। আর সেই ভগবান যিনি ব্রজেন্দ্র নন্দন তারই বিলাস বিগ্রহ হচ্ছে বিষ্ণু, যার দ্বারা পরিচালনা করেন, তার সবকিছুর আদি হচ্ছে অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। তাই জীব কখনো ভগবান হতে পারে না, শিব ভগবান নয়, ব্রহ্মা ভগবান নয়, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। যারে জইছে না চায় সেই তৈছে করে নিত্য, যারে যেভাবে কাজ দায়িত্ব ডিউটি দেবে, যে আগে শ্লোকে প্রবাদ এরকম ব্যাখ্যা করছে যে একজন ভগবান সবকিছুর মালিক কিন্তু বিভিন্ন জনকে বিভিন্ন ডিউটি দিয়েছেন, কারো সৃষ্টিকর্তা কারো ধ্বংসকর্তা করেছেন, কারো মায়া কারাগার সৃষ্টি করতে বলেছেন। কি জগতে আমরা এই জেলখানা কারাগারে ভর্তি হয়ে আছি, যে কারাগারের মালিক হচ্ছে দুর্গা, দুর্গতে আছি আর দুর্গা দেবী জেলকিপার দিয়ে ভালো করে ত্রিশূল বিদ্ধ করছে। আর এর হাত থেকে কেউ যদি মুক্তি চায়, মায়া মানে বজে প্রপদন্তে মায়া নেতান্তরে, মায়ার হাত থেকে, সে মায়ার হাত হতে যদি মুক্তি চায় আমার চরণে সে প্রপত্তি করায়। ভগবানের এই বহিরঙ্গা মায়ের হাত থেকে কেউ যদি নিস্তার পেতে চায় অবশ্যই ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। তাই এর পরেই ভক্তিবিনোদ ঠাকুর এই গোপ্তীর্থে বর্ণম কথা বর্ণনা করতে যে সেখানে বর্ণনা করছে, সর্বস্ব তোমার চরণে সফিয়া, পড়েছি তোমারও দ্বারে, যে আমি সর্বস্ব তোমার চরণে দিয়েছি। আমরা যখন ভগবানকে বুঝতে না পারি, মনে করি আমি স্বামী হচ্ছে আমার পালনকর্তা দেখাশোনা করছে, তাই তার উপরে অসব অর্পণ করে দিই। এর থেকে আরো যারা মনে করে ও আমার রাজনৈতিক নেতা আমারই সব দেখাশোনা করছে, উনার উপরে উনার অর্ডারকে ফলো করার জন্য জীবনকে উৎসর্গ করে দেই, এর থেকে যারা আরও আরেকটু উন্নত তারা কালী দুর্গা শিব সরস্বতী ভাবে এরা আমাকে এই দিচ্ছে তাই দিচ্ছে যখন যা চাইছি দিয়ে দিচ্ছে, এদের উপরে সব অর্পণ করে দিই। কিন্তু কেউ আসলে দেওয়ার মালিক নয়, সব আসে সেখান থেকে ভগবানের কাছ থেকে। তাই যিনি সবকিছুর মালিক, সবকিছু দান করার ক্ষমতা যিনি রাখেন, মুক্তিদাতা মুকুন্দ, তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। সর্বস্ব তোমার চরণে সফিয়া, পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হমরে, তুমি আমার আসল ঠাকুর, অন্য কেউ আমার ঠাকুর নয়। সেই জন্য বাঙালিদের ঘরে ঠাকুরের অভাব নেই, এ বাজারে যাবে দুর্গা মাকে আনবে, ও বাজারে যাবে কালী মাকে আনবে, ও বাজারে যাবে শিবকে আনবে, সন্তোষী মা অমুক তমুক এনে যা ঘর ভর্তি করে দেবে, সব আমার ঠাকুর। কিন্তু শাস্ত্রে বলছে একলা ঈশ্বর কৃষ্ণ, এমনকি দেব বিষ্ণু তার থেকেও পরমেশ্বর, দেব দেব সমস্ত অবতার বিষ্ণু তার থেকেও স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছেন আরাধ্য, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম দ্বারকা নয় মথুরাও নয় বৃন্দাবনম, সে হচ্ছে ব্রজেন্দ্র নন্দন, এ হচ্ছে আরাধ্য, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম। পন্থাটা গোপীদের পন্থা, সর্বস্ব তোমার চরণে সপিয়া, সবকিছু মানুষ দেহ গেহ যে কিছু সব অর্পণ করতে হবে। তো এটা হচ্ছে সারেন্ডার মুড। তো এখানে ভগবান নিজে ক্লিয়ার করছেন যে নির্বিশেষ ভাবে ব্রহ্মা শিব আমরা এক, অর্থাৎ ব্রহ্ম হিসেবে সবাই ব্রহ্ম, সর্বম খলিদম ব্রহ্ম। কিন্তু সিদ্ধান্ত হচ্ছে যে ভগবান স্বয়ং সাক্ষী, স্বয়ং সম্পূর্ণ সাক্ষী, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি সবকিছুর আদি অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। তাই আমরা জানি শিব হচ্ছেন বৈষ্ণব নাম যথাশম্ভু, পরম বৈষ্ণব। শিব ভগবানের আরাধনা করছেন, পার্বতী ভগবানের আরাধনা করছেন, ব্রহ্মা ভগবানের আরাধনা করছেন, আর সেই আরাধ্য ভগবান যিনি ব্রজস্তনায় সেই ব্রজভূমিতে যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, শিব দর্শন করতে গিয়েছেন, তখন সেরকম বেশ নিয়ে এসছে, তখন মা যশোদা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, বলছে না না লালাকে দেখাবো না। তো এরকম তারপরে যোগী বেশ ধারণ করে শিব গিয়েছেন, দেখায়নি, কিন্তু যখন কান্না করছে তখন আবার কৃষ্ণকে দর্শন দিয়েছেন। হ্যাঁ, যশোদা মা এনে সেই যোগীকে ডেকে এনে আবার দর্শন দিয়েছেন। তো এভাবে শিব ছুটে চলেছে কৃষ্ণকে দর্শন করার জন্য। ব্রহ্মা ভগবান কৃষ্ণ যখন তার পরমেশ্বরত্বের কথা সারা ব্রজভূমিতে সবাই বলছে, ও তখন বলছে এই ছোট বালক যে লাড্ডু খায়, এটো কাটা কোনো জ্ঞান নেই, সাধারণ বালক, গোপ বালকরা তার হাফ খাচ্ছে, হাফ কৃষ্ণকে দিচ্ছে, আর এই এই বালক কিনা ভগবান হতে পারে? হ্যাঁ, ব্রহ্ম বিমোহন, তার ব্রহ্মা ব্রহ্মাও পর্যন্ত বিমোহিত হয়ে গেছে। আর জগতের সাধারণ জ্ঞানী তথাকথিত জ্ঞানী গুণীদের কি কথা, জাগতিক পণ্ডিত হয়ে এমএ বিএ পিএইচডি ডক্টরেট পেয়ে কি ভগবানকে জানা যাবে? ভগবানকে আমি রিসার্চ করব কেন? ভগবানকে আমি নিয়ে রিসার্চ করব। আরে তোমার বাবার কি ক্ষমতা আছে ভগবানকে নিয়ে রিসার্চ করবে? তুমি তোমার ল্যাবরেটরিতে কি রাখতে পারো? তোমার আন্ডারে একটা টেস্ট টিউব, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, এমনি যেটা তোমার ইনফিরিয়ার, তোমার নিচে যেগুলো সেগুলো তোমার ল্যাবরেটরিতে রেখে তাকে নিয়ে রিসার্চ করতে পারো? সূর্যকে এনে ল্যাবরেটরিতে ঢুকিয়ে রিসার্চ করা যাবে? কারণ সূর্য হচ্ছে সুপিরিয়র, আমার থেকে অনেক উপরে। তাই যে ভগবান আমার উপরে তাকে নিয়ে আমি ল্যাবরেটরিতে রিসার্চ করব, হয় নাকি? তাই ব্রহ্মা এরকম সৃষ্টিকর্তা হয়েও তিনি বিমোহিত হয়ে গেলেন। তিনি ভাবলেন না, এই ভগবানকে আমি একটু রিসার্চ করবো, যদি কেমন ভগবান। আর সেই রিসার্চ করার ভাবটা এখনো তথাকথিত বিজ্ঞানীদের ভিতর সেই ধারাটা এখনো আছে, রিসার্চ করো। আর তার দুর্গতি কি হয়েছিল? দুর্গতি হয়েছে, সে যখন গোপবালক গোবৎস সবকে হরণ করে নিয়ে গুহায় লুকিয়ে রেখেছে, আর এসে দেখছে, এসে দেখতে এসেছে বেটা গোপবালক একা একা, নিশ্চয় তার খুব কষ্ট হচ্ছে, নিশ্চয় সে অসুবিধায় ভিতর পড়েছে, বালকরা নেই, কাকে নিয়ে খেলাধুলা করবে, কাকে নিয়ে খাওয়া দাওয়া করবে, সে গাভী নেই, গোবৎস নেই, নিশ্চয়ই তার খুব দুরবস্থা। আর এই দুরবস্থা দেখার জন্য ব্রহ্মা খেল দেখার জন্য এসছে, আর এসে দেখছে আরে আশ্চর্য ব্যাপার, কোনো কিছুর অভাব নেই, গোপবালক গোবৎস গাভী সব পরিপূর্ণ, কোথায় গেল? আমি লুকিয়ে রাখলাম, সে কি হলো, পালিয়ে আসলো নাকি? তখন নিজে ধ্যান করে চিন্তা করে উপলব্ধি করার চেষ্টা করলে আসলে কি ব্যাপার, তখন দেখছেন স্বয়ং কৃষ্ণ নিজেকেই সবকিছু প্রকাশিত করেছে। তোমার ব্রহ্মার দরকার নেই, তা নিজে প্রকাশিত করছেন গোপবালক গোবৎস রূপে নিজে। তখন ব্রহ্মা বিমোহিত হয়ে, ব্রহ্মা খুব দুঃখ পেয়েছে যে আমি খুব বড় অপরাধ করেছি, আমি আমার উচ্চ পদের জন্য আমি অহংকারগ্রস্ত হয়ে আমি ভগবানকে চিনতে পারিনি। ভগবানের উদ্দেশ্যে অনেকে স্তব করেছেন, স্তব করেছেন, সেখানে বলেছেন যে জ্ঞানে প্রয়াস মুদুপস্য নমন্ত এব, জ্ঞানে প্রয়াস থেকে মুক্ত হতে হবে, তথাকথিত জ্ঞানই এই জ্ঞান ই থেকে মুক্ত হতে হবে, জ্ঞানে প্রয়াস মুদুপস্য নমন্ত এব সম্পর্কিত ভবদীয় বার্তা, সামনে যে কৃষ্ণ কথা হবে সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, এ নিজের পাণ্ডিত্য নিজের ক্ষমতা একে আলাদা করে রাখতে হবে, জ্ঞানের প্রয়াস বর্জন করে সমৃত যে ভবদীয় বার্তা ও শ্রবণ করলে কি হবে, অজিত জিত অপি, যে অজিত কৃষ্ণের আর এক নাম অজিত, যাকে জয় করা খুবই কঠিন তাই তার নাম হচ্ছে অজিত, জিত অপি তাকেও জয় করা যাবে। এবং তার জন্য কি স্থান পরিবর্তন দরকার হবে? না, শ্লোকে বলছেন স্থান স্থিতা, যেখানে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র অথবা ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, আমরা যে যেখানে আছি সেখানে থেকে আমরা যদি ভগবানের সেবা করি, স্থানের পরিবর্তনে কোনো দরকার নেই। স্থান স্থিতা শ্রুতি গতাং তনুবাং মনোভি, শ্রুতিকে এই ভগবদীয় বার্তা এটা শ্রবণ করতে হবে, তাহলে কি হবে, অজিত যে কৃষ্ণ তাকেও জয় করা যাবে। ব্রহ্মা বলছে তাতেও ভগবান সন্তুষ্ট হলেন না। ইন্দ্র সে বিমোহিত হয়ে সে তাহার জল বর্ষণ করে ব্রজভূমি প্লাবিত করে দিলেন, আর দেখলেন গোবর্ধন ধারণ করে ইন্দ্রের সব প্রকোপ থেকে ব্রজবাসীদের রক্ষা করতে দেখে ইন্দ্র তখন বুঝতে পারলেন এ তো সাধারণ স্বয়ং ভগবান, তার কাছে এসে প্রার্থনা করলেন। ইন্দ্র এসে ক্ষমা চেয়ে প্রার্থনা করলেন, ব্রহ্মা এসেও ক্ষমা চেয়ে প্রার্থনা করলেন। কার পদটা বড়, ইন্দ্রের পদ না ব্রহ্মার পদ? ব্রহ্মার পদ তারও উপরে। তাই ব্রহ্মা যখন স্তব করেছেন ভগবান সন্তুষ্ট হননি, কিন্তু ইন্দ্র অল্প একটি স্তব করেছেন তাতে উনি সন্তুষ্ট হয়ে গেছেন। কেন? ব্রহ্মার অন্যায়ের ফলে একটা কার্য সংগঠিত হয়েছে, আর ইন্দ্রের অন্যায়ের কার্যের ফলে আর একটা কার্য সংগঠিত হয়েছে। কি হয়েছে? ইন্দ্র যখন অন্যায় করেছে, অন্যায় করে ব্রজভূমিতে বর্ষণ দিয়েছে, তখন কৃষ্ণের রাগ হলেও আর একটা আনন্দ হয়েছে। কি আনন্দ হয়েছে? ব্রজবাসীরা রাধারানী যারা দূরে দূরে ছিল সবাইকে কাছে পেয়ে গেছে, তার আনন্দ ভক্ত নিয়ে। কালকে গুরুমহাজ বলছিলেন ভগবান আনন্দ পায় কাঁদে, তাই রাধারানী তাই সব ব্রজবাসীদের তিনি প্রকাশিত করেছেন। যখন ইন্দ্র অন্যায় করেছে সেই অন্যায়ের ফলে ব্রজবাসীরা রাধারানী সব কাছে এসে গেছে, সেখানে গোবর্ধন ধারণ করে আছেন কৃষ্ণ, আর রাধারানী সব এসে গেছে, আর রাধারানীর দিকে বর্ণনা আছে রাধারানীর দিকে যখন চোখ দিয়েছেন তখন চোখে চোখে মিলন হইলে একটু গোবর্ধন একটু নড়ে গেছে, আর তখন সব খেলার সাথীরা যারা যারা যে যার হাতে লাঠি ছিল সব লাঠিটাকে আবার ঠেঙিয়ে দিয়েছে, হ্যাঁ পড়ে যেতে পারে পড়ে যেতে পারে, এরকম আনন্দ হয়েছে। পরবর্তীকালে যদিও কৃষ্ণ বলছেন যখন গোপ সখাদের সঙ্গে খেলাধুলা করে কৃষ্ণের পক্ষটা হারিয়ে হেরে গেছে, তখন কৃষ্ণকে কি করতে হবে, ওর পক্ষ কৃষ্ণ হেরে গেলে অন্য যে বিপক্ষ আজকে তাকে কাঁধে নিতে হবে। কৃষ্ণ বলছে দেখো আমি হেরে গেছি কিন্তু আমি কি করে কাঁধে নিই জানো, আমি তোমাকে পুতনার হাত থেকে অমুকের হাত থেকে কত রক্ষা করেছি, অগাসুর বকাসুরের হাত থেকে রক্ষা করেছি, গোবর্ধন ধারণ করে তোমাদের রক্ষা করেছি, আমি তোমাদের কত সাহায্য করেছি। বলে আরে তুমি কি সাহায্য করেছো, ওই দিন গোবর্ধন ধারণের সময় আমরা যদি লাঠি না ঠেকাতাম পারতে ঠেকাতাম পারতে? কেউ মানতে চায় না ব্রজভূমিতে, কেউ কৃষ্ণ বলে মানতে চায় না। মহারাজ বলছিল সে হচ্ছে নিজের জন, মদীয় ভাবের জন, হ্যাঁ শুদ্ধ সখকে সখা করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় জন, তুমি আমি সম, হ্যাঁ প্রিয়া যদি মান করি করায় ভৎসন, বেদুস্তুতি হইতে হরে সেই মর্ম। তো সেখানে ভগবান আর ভগবান নেই, সেখানে নিজের জন হিসেবে। তাই এই জন্য ইন্দ্রের প্রকোপে ভগবানের আনন্দ হয়েছিল, কিন্তু ব্রহ্মার ফলে কি হয়েছে, ব্রজবাসীরা দূরে চলে গেছে, খেলার সাথী যাকে নিয়ে তার জীবন আর তাদেরকে দূরে নিয়ে গেছে, গো ব্রাহ্মণ হিত আছে সেই গো যাদের নিয়েই তার জীবন তাকে দূরে রেখেছে, আর সেই জন্য উনি অত বড় পদ পদের অধিকারী হলেও উনি ওনার অন্যায়টা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। তো এভাবে সবাই উপলব্ধি করেছে ব্রহ্মা শিব বিভিন্ন দেব দেবতারা যে পরমেশ্বর ভগবান কৃষ্ণই হচ্ছে অনাদির আদির গোবিন্দ। তো এটাই আমাদের সিদ্ধান্ত করতে হবে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য, এটাই সিদ্ধান্ত বিষ্ণু এখানে বলছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে রাখছি, 5 মিনিট সময় আছে, যদি কারো প্রশ্ন থাকে আমাদের সিনিয়র ভক্তরা ওনারাও আছেন, ওনারা কিছু বলবেন, বলুন। বুদ্ধদেব নাস্তিকদের জন্য কিছু নাস্তিক ফিলোসফি দিয়েছেন, আর ওই ফিলোসফি যারা ফলো করবে তারাই নাস্তিকের দলে হয়ে যাবে। বৈদ্য বুদ্ধদেব নাস্তিক নয়, বুদ্ধদেবের ফলোয়ার যারা উনার ওই নাস্তিক ফিলোসফি ফলো করবে তারা সব নাস্তিকের দলে হয়ে যাবে। ভগবান তো নাস্তিক হতে পারে না, ভগবান হচ্ছে, কিন্তু উনি বিশেষ কার্য করার জন্য ওই পরিস্থিতিতে ওইটাকে উনি স্থাপন করেছেন, নাস্তিক সেজেছেন বা সাজিয়েছেন ওই বিশেষ উদ্দেশ্য নিয়ে। যারা বুদ্ধদেবের এই নাস্তিক ফিলোসফি ফলো করে তারা বৈষ্ণব নয়, কিন্তু বুদ্ধদেবের আস্তিক ফিলোসফি ভজগোবিন্দ ভজগোবিন্দ যারা ফলো করে তাদের আমরা বৈষ্ণব বলতে পারি, তাই না? না, উনার অন্তর্নিহিত ভাব যে উপলব্ধি করতে পেরেছে, উনার সিক্রেট কথা যাকে যে ধরতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছেন বৈষ্ণব পদবাচ্য হতে পারে। কারণ বৈষ্ণব হওয়াটা সহজ নয়, কারণ শাক্ত শৈব সহজ ফিলোসফি সব ঢোকে, কিন্তু বৈষ্ণব সিক্রেট সর্বোত্তম। আর সেই জন্য ভগবানের খুব কাছে হতে গেলে তারও সেরকম যোগ্যতা ফিলোসফি সিদ্ধান্ত সব যোগ্যতা থাকা দরকার। এটা ঠিক আছে। হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম কি নিতাই গৌর বিমানন্দে হরি হরি।